আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে আমাদের ঘড়িতে এইমাত্র বেলা 11টা বাজলো, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি আমি আনিস আহমেদ। আজকের আয়োজনের মধ্যে রয়েছে রাজশাহী থেকে প্রতীক ওমরের প্রতিবেদন।
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে আবারও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করলেন নেতারা।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ওমর আবদুল্লাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার যদি আফগানিস্তান নিয়ে তালিবানের সঙ্গে কথা বলতে পারে তাহলে কাশ্মীর নিয়ে হুরিয়তের সঙ্গেই বা নয় কেন।
আরও থাকছে বাংলাদেশের মানব উন্নয়ন বিষয়ক প্রতিবেদন সম্পর্কে ডক্টর সেলিম জাহানের বিশেষ সাক্ষাৎকার। আর আজকের আলাপনের বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনীতির হালচাল। তবে সব কিছুর আগে থাকছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। প্রথম মহাযুদ্ধ সমাপ্তির 100 বছর পূর্তির আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কয়েক ডজন নেতা আর্মিস্টেজ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক কটি মিত্র দেশের টানাটানি সম্পর্কের মুখেই তিনি এই সফর করছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবার এক ব্যক্তি ছুরির আঘাতে একজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের ওই আক্রমণের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছেন সন্ত্রাস বিরোধী কমান্ড ঘটনার তদন্ত শুরু করেছে। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাশটন জানান, হামলাকারী শহরের কেন্দ্রস্থলে দুজন পুলিশকে লক্ষ্য করে ছুরি চালানোর চেষ্টা করলে একজন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে সে ছিল মূলত সোমালিয়ার। একটি গাড়িতে আগুন লাগার খবরের প্রেক্ষিতেই পুলিশ ওই স্থানে গেলে অনেকের ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় এবং তার পরপরই পুলিশ গুলি চালায়। রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে সামনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন নেতারা। তাদের 7 দফার মূল দফা এখন বেগম খালেদা জিয়ার মুক্তি। সমাবেশে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি ডক্টর কামাল হোসেন। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে আবারও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করলেন নেতারা। তাকে মুক্তি না দিলে নির্বাচন কিংবা তফসিল কোনোটাই গ্রহণ করবেন না তারা। সমাবেশে বক্তারা প্রধান নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে বলেন, এই কমিশন আওয়ামী লীগের হয়ে কাজ করছে, জনগণের হয়ে কাজ করলে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করতেন না। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
গণতান্ত্রিক আন্দোলনের জন্য নেতা কর্মী আটক আছেন, তাদের সকলকে মুক্তি দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে, তবেই আলোচনা ফলপ্রসূ হবে, তবেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, নাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যজোটের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী সহ অনেকেই। এদিকে সমাবেশে আসতে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নেতাকর্মীদের বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন নেতারা। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার যদি আফগানিস্তান নিয়ে তালিবানদের সঙ্গে কথা বলতে পারে তাহলে কাশ্মীর নিয়ে হুরিয়াতের সঙ্গে নয় কেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
বস্তুত তালিবানের সঙ্গে ভারতের শেষ যোগাযোগ হয়েছিল 1999 সালে, যখন ভারতীয় বিমান ছিনতাই করে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তালিবান শাসনমুক্ত আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় ভারত অংশ নিলেও তাদের সঙ্গে আর কথা বলেনি। তবে সে দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ রাশিয়ার উদ্যোগে মস্কোয় যে বৈঠক শুরু হয়েছে তাতে অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে ভারতও। যদিও গতকালই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে সরকারিভাবে নয়, ভারত থাকছে বেসরকারিভাবে। আজই ওমর টুইট বার্তায় বলেন, এককালের ব্রাত্য তালিবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে পারলে কাশ্মীরে শান্তির স্বার্থে হুরিয়তের সঙ্গে কেন নয়। এর জবাবে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, হুরিয়াতকে আলোচনার টেবিলে আনা যায় না। অতি সম্প্রতি কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আপোষে তারা রাজি নয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক দাবাগ্নি ছড়িয়ে পড়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং অনেক কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। দমকল বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন যে প্যারাডিস শহরটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। একাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে কারো মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনে হাজার হাজার বাড়িঘর পুড়ে ধ্বংস হয়ে গেছে। শহরবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত 69 কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে। আশেপাশের শহরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত দুটি জেলার ভৌগোলিক ব্যবধান ঘুচিয়ে রাজনৈতিক বিতর্কে নেমে পড়েছেন বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আগামী 12ই নভেম্বর প্রথম দফায় 18 আসনের ভোট গ্রহণ শুরু হচ্ছে ছত্তিশগড়ে। তার আগে আজ দলীয় প্রচারে ছত্তিশগড়ের কাঙ্কেরের পাখানজোর থেকে নোটবন্দি, পিএনবি কেলেঙ্কারি, রাফাল নিয়ে তোপ দেখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিছুক্ষণের মধ্যেই বস্তরের জগদলপুর থেকে দলীয় প্রচারে নরেন্দ্র মোদীর পাল্টা বক্তব্য, কংগ্রেস শহরে মাওবাদীদের তোষণ করছে। এদিন পাখানজোরে আগে রাজনৈতিক জনসভা করেন রাহুল গান্ধী। জনতার সঙ্গে একাত্ম হয়ে রাহুল গান্ধী বলেন, নোটবন্দির সময় আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন, এত কষ্ট করেছেন, কিন্তু এই 2 বছরে একজনও কালো টাকার মালিককে খুঁজে পেয়েছেন? উল্টে নীরব মোদী, মেহুল চোকসির, বিজয় মাল্য, ললিত মোদীরা আমার আপনার টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়েছে। অন্যদিকে ছত্তিশগড়ের বস্তারে যে অঞ্চল নাকি মাওবাদীদের শক্ত ঘাঁটি, আবার কংগ্রেসও এইসব এলাকায় শক্তিশালী, সেখানে দাঁড়িয়ে সেই মাওবাদ এবং কংগ্রেসের উদ্দেশ্যে দ্বিচারিতার অভিযোগ ছুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শহুরে মাওবাদীরা এসি ঘরে থাকেন, বড় বড় গাড়িতে চড়েন, নিজের ছেলে মেয়েদের বিদেশে পড়ান, আর দেশের গরিব আদিবাসীদের উন্নয়নের কথা বলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি পর্বেই আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পাল্টা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিজেপি শিবির। বামপন্থীরাও ব্রিগেড সমাবেশ করার অনুমতি চেয়ে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে সংবাদটি পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
লোকসভা ভোটের আগে বামাইদের সমাবেশ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, এই সমাবেশ কি শুধু সিপিএম এর নাকি বাম শরিকরাও যোগ দেবে? যদিও এখনো তা স্পষ্ট নয়, সেনাবাহিনী যদি অনুমতি দেয় তাহলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানুয়ারিতেই ব্রিগেডে সমাবেশ করতে চেয়েছিল বামেরা, কিন্তু অনেক আগেই 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশ করার কথা ঘোষণা করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপি ও তৃণমূলে বিরোধিতা করার কথা বললেও ব্রিগেড নিয়ে বিতর্কে জড়াতে না আজ বাম নেতৃত্ব। সিদ্ধান্ত হয় জানুয়ারিতে নয়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই ব্রিগেড সমাবেশ করবে বামফ্রন্ট। জানা গেছে বামফ্রন্টের 17টি শরিক দলকেও সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে সিপিএম সহ ফ্রন্টের নেতারা। অন্যদিকে আগামী 6ই ডিসেম্বর রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফিলিপিন্সের একটি আদালত শুক্রবার সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। 89 বছর বয়সী ইমেলদা মার্কোস তার বিপুল সংখ্যক জুতো, গহনা এবং শিল্পকর্ম সংগ্রহের জন্য বিখ্যাত ছিলেন। তিনি আদালতের কাছে আবেদন করার পরিকল্পনা করছেন যাতে তাকে জেলখানায় পাঠানো না হয় এবং কংগ্রেসেও তার আসনটি বহাল থাকে। ইমেলদা মার্কোস 1970-এর দশকে মেট্রোপলিটন ম্যানিলার গভর্নর ছিলেন এবং ওই সময় বেআইনিভাবে সুইস সংস্থাগুলোতে $20 কোটি সরানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমেলদা মার্কোসের স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট ফার্নান্ডেজ মার্কোস 1986 সালে গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন এবং 1989 সালে তিনি মারা যান। শুক্রবার আদালতের শুনানির সময় ইমেলদা মার্কোস অথবা তার প্রতিনিধি কেউই উপস্থিত ছিলেন না। এ সপ্তাহে ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি পানশালায় বন্দুক হামলায় নিহত একজনের মা বললেন, আমি প্রার্থনা চাই না, আমি কোনো কিছুই শুনতে চাই না। সুজান সামেট অরফানোর ছেলে টেলেমাসু গত বছর লাস ভেগাসের সঙ্গীত উৎসবের যে গুলির হামলা হয় সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ওই সময় তিনি প্রাণে রক্ষা পান। কিন্তু এ সপ্তাহে বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁয় যে গুলির ঘটনাটি ঘটে সে ঘটনায় তিনি আর রক্ষা পেলেন না। ক্যালিফোর্নিয়া রাজ্যের থাউজেন্ড ওকস এলাকায় বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল নামের রেস্তোরাঁয় এক বন্দুকধারীর আক্রমণে একজন পুলিশ কর্মকর্তা সহ প্রায় 12 জন প্রাণ হারান এবং আরও প্রায় 12 জন আহত হন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোওয়াটসে, আর অনুষ্ঠানটি দেখতেও পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সকলেই আশাবাদী। সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ উন্নয়নে বিভিন্ন সূচকে এগিয়ে গেছে অনেকটাই। অনেকেই বলেন যে 2021 সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। চলতি শতকের মাঝামাঝি দিকে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান গ্রহণ করতে পারবে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশের এই ঈর্ষণীয় অর্থনৈতিক উন্নয়ন নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে যোগ দিয়েছেন বর্তমানে স্টকহোমে অবস্থানরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন বিষয়ক পরিচালক ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, সম্প্রতি মানব উন্নয়ন বিষয়ক UNDP-র প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনার পরিচালনায়। এই প্রতিবেদনেও আগেকার প্রতিবেদনের মতোই বাংলাদেশের মানব উন্নয়নের উপর আলোকপাত করা হয়েছে। ঠিক কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে এই সাম্প্রতিক মানব উন্নয়ন হয়েছে বলে আপনাদের প্রতিবেদনে বলা হয়েছে?
আমার মনে হয় যে অন্তত তিনটি ক্ষেত্র এখানে চিহ্নিত করা যেতে পারে। প্রথম ক্ষেত্রটি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, আমরা সেটা সবাই জানি। আমরা জানি যে গত 25 বছরে বাংলাদেশ যেখানে তার গড় আয়ু 73 বছরে নিয়ে যেতে পেরেছে, সেখানে ভারতের গড় আয়ু এখনও 69, পাকিস্তানের গড় আয়ু এখনও 67। শিশু মৃত্যুর হার বাংলাদেশে যেমন প্রতি হাজারে 28, সেখানে ভারতের 64 এবং পাকিস্তানেরও প্রায় সেই রকমের। সুতরাং একটি ক্ষেত্র হচ্ছে নিশ্চিতভাবে স্বাস্থ্য। দ্বিতীয় যে ক্ষেত্রটি আমার মনে হয় যেখানে বাংলাদেশ প্রভূত সাফল্য অর্জন করেছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে থেকে যে জাতীয় আয়ের প্রবৃদ্ধি। জাতীয় আয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 3 বছরে 2013 থেকে 2016 পর্যন্ত ভারতের মাথাপিছু আয় বা জাতীয় আয় যেখানে বেড়েছে 13%, বাংলাদেশের বেড়েছে 39%। এবং অনেকেই বলছেন যে এই ধারা বা প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে 2020 নাগাদ হয়তো বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে। আর তৃতীয়ত এবং শেষ যে জায়গায় আমরা ঈর্ষণীয় সাফল্য দেখেছি, সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষেত্রে অসমতা দূরীকরণ। আমরা জানি যে যেখানে তরুণদের মধ্যে সাক্ষরতার হার 90, সেখানে তরুণীদের মধ্যে বাংলাদেশে সাক্ষরতার হার 93%। সুতরাং এই তিনটে জায়গায় আমরা অন্তত বলতে পারি যে যেখানে বাংলাদেশের যে সাফল্য সেটা যে কোনো উন্নয়নশীল দেশ কিংবা তার যে প্রতিবেশী দেশগুলো আছে তাকে ছাড়িয়ে গেছে। আমরা যদি সার্বিকভাবে দেখি তাহলে গত 25 বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক 57% বেড়েছে এবং এটা একটা ঈর্ষণীয় সাফল্য।
তো এই উন্নয়নের পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে এখানে 5টি জিনিস কাজ করেছে। একটি হচ্ছে যে বাংলাদেশের যে অঙ্গীকার মানব উন্নয়নের জন্য বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের জন্য, যেটা আমরা লক্ষ্য করেছি, যার জন্যে এই লক্ষ্যগুলো সবসময় বাংলাদেশের পরিকল্পনায় সঙ্গে সাযুজ্য বজায় রাখা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে দরিদ্র বান্ধব নীতি এবং সেখানে যে সমস্ত নীতিমালা গ্রহণ করা হয়েছে লক্ষ্যভিত্তিক বা সার্বিক, সেগুলোকে সাধারণত এই দারিদ্রের আপাতন কমিয়ে আনার জন্য সেই দিকে প্রবাহিত করা হয়েছে। তৃতীয়ত আমি মনে করি যে জিনিসটি কাজ করেছে সেখানে হচ্ছে যে যখনই কোনো রকমের নাজুকতা দেখা গেছে বৈশ্বিক পর্যায়ে, সেই নাজুকতা থেকে বাংলাদেশের অর্থনীতিকে কী করে নিরাপদ করা যায় সে ব্যাপারেও নানান রকমের কৌশল গ্রহণ করা হয়েছে। চতুর্থত আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কর্মকুশলতা এবং সৃজনশীলতা এই উন্নয়ন প্রক্রিয়ায় এক ধরনের গতিময়তা দান করেছে। এবং পঞ্চমত এবং শেষত বলা চলে যে যা নারীর ক্ষমতায়নের প্রতি আমাদের অঙ্গীকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের যে সহায়তা সেই সবটা মিলেই আমরা এই অর্জন লাভ করতে সমর্থ হয়েছি।
আপনি একটু আগে জাতীয় আয়ের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে বলি যে অনেক বিশ্লেষকই মনে করেন যে বাংলাদেশে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্বৃত্ত থেকেছে, উদ্বৃত্ত আছে, সরকার সেই টাকা মানব উন্নয়ন খাতে ব্যয় করছেন। আপনার কি মনে হয় তাই?
এটা একটা আংশিক সত্য হতে পারে। আমি কখনোই মনে করি না যে অর্থনৈতিক উন্নয়ন কিংবা মানব উন্নয়ন সেটা সম্পদ কেন্দ্রিক হতে পারে। মানে আমাকে আজকে 10 কোটি টাকা দিলে আমি আগামী দিন দারিদ্র অর্ধেক কমিয়ে দেব, উন্নয়ন ঠিক সেভাবে কাজ করে না। অর্থায়নের একটা ব্যাপার আছে নিঃসন্দেহে এবং অর্থপ্রবাহ সেখানে একটা ভূমিকা পালন করে, কিন্তু আমি মনে করি যে নীতিমালার যে প্রণয়ন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের যে সাংগঠনিক কাঠামো উন্নয়নের সেটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন যারা সহযোগী আছে উন্নয়ন সহযোগী আমাদের দেশে তাদের যে সহায়তা সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং বৈদেশিক মুদ্রা অর্জন বা বৈদেশিক মুদ্রার বিপুল পরিমাণ থাকাটাই উন্নয়নের জন্যে আমি মনে করি যে এটা আংশিক সত্য কিন্তু পর্যাপ্ত সত্য নয়।
তো এখনও কোন কোন দিকেই মানব উন্নয়নে ঘাটতি রয়েছে বলে আপনার মনে হয়?
মানব উন্নয়নের অনেক দিকেই ঘাটতি আছে এবং ঘাটতি থাকাটাই স্বাভাবিক, কারণ উন্নয়ন হচ্ছে একটি দীর্ঘ পাল্লার দৌড়, এটা একটা স্বল্পদৈর্ঘ্যের দৌড় নয়, সুতরাং এখানে সময় লাগবে। আমি মনে করি যে দারিদ্রের যে আপাতনটি রয়েছে সেখানে আমাদেরকে আরও ব্রতী হতে হবে। এখনও প্রায় 35 মিলিয়ন লোক, 3.5 কোটির বেশি লোক দারিদ্র্যসীমার নিচে বাস করছে, সুতরাং তাদেরকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আমি মনে করি যে যেটি একটি সমস্যা হিসাবে আমাদের সামনে চিহ্নিত হবে সেটা হচ্ছে অসমতা। সমাজে অর্থনীতিতে অসমতা আছে। অতি সম্প্রতি পরিসংখ্যান ব্যুরোর একটি সমীক্ষায় বলা হয়েছে যে বাংলাদেশের একেবারে ধনিক 10% মানুষ যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন তাদের কাছে সম্পদ কুক্ষিগত হয়ে আছে 38%, আর একেবারে নিম্নে যে 10% মানুষ আছেন তাদের কাছে সম্পদ আছে মাত্র 1%। তো এই যে অসমতা, এটা কিন্তু শুধুমাত্র যে একটি অর্থনৈতিক সমস্যা তা নয়, এটাতে সামাজিক একটা সমস্যা হিসাবেও দেখা দিতে পারে। তো সুতরাং এটা একটা সমস্যা। আর তৃতীয়, আমি মনে করি যে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই জলবায়ু পরিবর্তনের একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে মানব উন্নয়নে পড়বে এবং সেই সমস্যাটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে।
পরিশেষে একটা প্রশ্ন করি যে বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন কতখানি?
এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, আমরা সবাই জানি যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য। কারণ রাজনৈতিক দিক থেকে যদি অস্থিতিশীলতা থাকে তাহলে সমাজের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা দেখা দেবে এবং সেটা কখনোই উন্নয়ন প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না। সুতরাং সাংগঠনিক কাঠামো যেটা আছে উন্নয়নের সেটাকে আরও সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে সমাজের মধ্যে, যাতে মানুষ অত্যন্ত আরও সুদৃঢ়ভাবে তাদের কর্মকুশলতা এবং তাদের যে সৃষ্টিশীলতা সেটাকে উন্নয়নের দিকে প্রবাহিত করতে পারে।
আমাদের শ্রোতা দর্শকদের এই মুহূর্তে জানিয়ে রাখি যে ডক্টর সেলিম জাহানের সঙ্গে আমরা ফেসবুক লাইভে আসব বাংলাদেশ সময় রাত 11:15 দিকে। আশা করি আপনারা এতে নজর রাখবেন। ডক্টর সেলিম জাহান, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
এবং এখন যথারীতি শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনীতির হালচাল। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস, বিষয়বস্তু তো জেনেই গেছে আমাদের শ্রোতা দর্শকরা। নির্বাচন প্রসঙ্গে, কারণ সম্প্রতি তো ইলেকশন কমিশনার, যিনি নির্বাচন কমিশনার, তিনি ঘোষণা করলেন তারিখ 23শে ডিসেম্বর নির্বাচন হবে, এবং তারপরে এখন মনোনয়নপত্র দাখিলের দিন, প্রত্যাহারের দিন সবই বলা হয়েছে। তো দলে দলে একটা ছাড়া পড়েছে নির্বাচনী অভিযান শুরু করার, তো এই নিয়েই আমাদের আজকের আলোচনা। শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক
আমাদের সঙ্গে যোগ দেবেন, আমি গিয়ে তার ভূমিকায় যাচ্ছি।
বেশ, ধন্যবাদ আনিস। তাহলে আমরা শুরু করি কিছুটা আলোচনা, এবং জানিয়ে দিই যে আমাদের সঙ্গে আজকে রয়েছেন যিনি একজন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগের একজন সদস্য, আরিফা রহমান রুমা, তিনি যোগ দিচ্ছেন। আরিফা রহমান, আপনি লাইনে আছেন? হ্যালো সেলিম, যোগাযোগ করার চেষ্টা করছিল টেলিফোনে, আমি ঠিক জানি না কার কার সঙ্গে যোগাযোগ হয়েছেন। এছাড়াও আছেন,
আমি একটু কারেকশন করিয়ে দেই আপা, আমি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের প্রচার প্রকাশনা উপকমিটির সদস্য।
ও ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ব্রিগেডিয়ার এম সখাওয়াত হোসেন, যোগ দিয়েছেন সেলিম?
জি।
কারা কারা আছেন, তুমি টেলিফোনে কার সাথে যোগাযোগ হলো সেটা আমরা জানিয়ে দিই, যে আমাদের প্যানেলে কারা আছেন। তো আমার মনে হয় যে হ্যাঁ সেলিম, তোমার লাইনটা পেয়ে গেছো।
ধন্যবাদ আপা, আমি একটু দেরি করেছি আসার জন্য, কারণ আমি টেলিফোনে চেষ্টা করছিলাম। এইমাত্র আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন পিএইচডি, উনি সম্প্রতি পিএইচডি শেষ করেছেন গবেষণা, এবং কংগ্রেচুলেশনস ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। আমরা মনে হয় আলোচনা শুরু করতে পারি ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে দিয়েই। আমাদের 23শে ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এবং ইতিমধ্যে এর কিছু প্রতিক্রিয়া আমরা জেনেছি। আওয়ামী লীগ ভিতরে প্রচুর উৎসাহ উদ্দীপনা, এবং বিরোধী দল বিশেষ করে বিএনপির ভিতরে উদ্দীপনা নেই। তো সাধারণভাবে বাংলাদেশের কি অবস্থা আপনি যদি
নির্বাচনী তারিখ ঘোষণার পর যে প্রতিক্রিয়াটা দেখলেন সঙ্গে সঙ্গে, যেটা তাৎক্ষণিকভাবে
দেখুন, নির্বাচনী শিডিউল ডিক্লেয়ার এটা কোন নতুন বিষয় নয়, এটা একটা ছক বাঁধা বিষয় আছে, যেটা প্রত্যেকটি নির্বাচনের আগে শিডিউলটা ডিক্লেয়ার হয়। এখন প্রশ্ন করতে পারে যে হাতে এক মাস সময় থাকার পরে ইলেকশন কমিশন কেন অত তারিখ শিডিউল করলো আর 23শে ডিসেম্বর? 23শে ডিসেম্বর এমনিতেই মনে হয় যে এই দিনটা ঠিক থাকবে না, কারণ 24 এবং আমাদের চারিদিক থেকে তখন রিকোয়েস্ট আসলো যে চেঞ্জ করতে, এবং চেঞ্জ করে উই ওয়েন্ট টু 29th of December, কারণ আপনি যদি অল ইনক্লুসিভ ইলেকশন হয় নাম্বারস অফ ফরেন অবজারভার মেইনলি বড় নাম্বার আসে ইউ কান্ট্রি থেকে, কিছু আসে এশিয়ান অর্গানাইজেশন গুলো থেকে, মোস্ট অফ দেম আর বাই রিলিজিয়ন খ্রিস্টান। তাছাড়া আমাদের দেশে একটা বড় খ্রিশ্চান কমিউনিটি আছে, যাদের সবচেয়ে বড় আপনার উৎসব হচ্ছে ক্রিসমাস। এটা অলরেডি আমি যতটুকু শুনেছি যে আমাদের খ্রিস্টান সম্প্রদায় অলরেডি কথা বলেছে বা একটা চিঠি লিখেছে, তো 23 তারিখটা আমার কাছে খুব একটা প্রবল বা ফিক্স মনে হচ্ছে না, ইট মাইট বি এক্সটেন্ডেড। এটাই আর রিয়াকশন, যেটা পলিটিক্যাল রিয়াকশন, অবভিয়াসলি সরকারি দল চাইছে যত তাড়াতাড়ি ইলেকশন হোক, কিন্তু তাদের অ্যাডভান্টেজ আছে অনেকগুলো। বিরোধী দল বলতে আমরা যাতে বুঝি, তারা এখনো অর্গানাইজ নয়, নতুন ভাবে একটা জোট উঠে জোট গড়ে উঠেছে, তারাও এখন পর্যন্ত ওইভাবে কমিউনিকেট করতে পারছে না লোকজনের সাথে, কারণ প্রায়ই যে পত্রিকা যে রিপোর্ট গুলো আসছে এবং অভিযোগ দেয় যে ল এনফোর্সিং এজেন্সি যখনই তাদের মিটিং হয় কিছু হয় শত শত লোক জয়েন হয়ে যাচ্ছে, ডিসঅর্গানাইজেশন তারা মনে করে। কিন্তু সবথেকে ভালো বিষয় যেটা আমি দেখছি সেটা হচ্ছে এর অতীতে যে ডায়লগ গুলো হয়েছিল সেগুলো হয় বাইরে কেউ এসে মধ্যস্থতা করেছে অথবা এমন লেভেলে হয়েছিল যারা ডিসিশন নিতে বা দিতে পারেনি। এবার ডায়লগটা আমি মনে করি যে একটা হিস্টোরিক্যালি হবে, কারণ যিনি ডিসিশন দিতে পারেন বা ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি রাখেন তার সাথে কথা হয়েছে, কাজেই কিছু ডিসিশন গুলো তাৎক্ষণিক হয়েছে। আর ইয়েস নো সেটা অন্য কথা, কিন্তু যেটা হোয়াট এভার ইট ইজ আমরা মাইন্ড জানতে পারলাম সরকারের এবং বিরোধী দল। আপনি যদি এই ডায়ালগের আউটকাম বলেন, আমি মনে করি না যে এই ডায়ালগ নিয়ে বিরোধী বর্ণরা যেরকম খুশি অথবা আমরা যারা অবজার্ভ করছি আমরা খুব একটা খুশি হতে পারছি না, এই কারণে যে রুমোট হাওয়াটা কমেছে বাট মাছটা এখনো ঠিক হয়নি। জানি না হয়তো এরপরে প্রধানমন্ত্রী বলেছেন ওরা দরজা খোলা, এরপরে আর কোনো আলোচনা হয় কিনা বা একটা আরো কিছু ইন্ডিকেশন আছে যেখানে মনে হচ্ছে যে কর্মচারী আরেকটু ইজ হবে আফটার মেবি ফিউ ডেজ। তো এই সব মিলিয়ে আমি যদি বলি একদিকে সরকারি দলের জোট, তারা নির্বাচন নিয়ে অলরেডি মাঠে নেমে তারা বহু আগেই মাঠে নেমেছে, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে, প্রস্তরে প্রস্তরে ছেয়ে গেছে, বাট এখন তারা ফর্মালি মাঠে নামার চেষ্টা করছে। আস্তে আস্তে পার্টি ফর্ম বিক্রি করা শুরু হয়েছে। আমাকে একজন আওয়ামী লীগের একজন নেতা বললেন যে মিনিমাম 7-8,000 পিপুল উইল বি দেয়ার দেয়ার নমিনেশন প্রত্যাশা। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে রুলিং পার্টির জন্য যে কিভাবে তারা এটা ট্যাকল করবে। একটা আওয়ামী লীগ এই ব্যাপারে আমি মনে করি খুবই অর্গানাইজ যে ট্যাকল ইট।
আমার মনে হয় না যে নির্বাচনী অভিযান এবং যারা মনোনয়ন পত্র জমা দেবেন যারা প্রার্থীতে আসবেন সেখানে খুব একটা পরিবর্তন হবে না, সময়টা কিছু পাওয়া যাবে সময়ের পরিবর্তন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আমি যদি ক্যালকুলেশনে যাই তাহলে আমি এটা কাট অফ ডেট যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে 10th of January।
10th of January,
আচ্ছা
10th of January পর্যন্ত একটা কাট অফ ডেট ইলেকশন কমিশন নিতে পারে, কারণ তারপরে কিছু সময় লাগে বাই ইলেকশন অন্যান্য।
জি জি
হ্যাঁ, আমি মনে করি ইলেকশন কমিশনের হাতে সময় আছে, বাট হোয়েদার দে উইল গো আপ টু দ্যাট অর নট ইট ইজ দেয়ার
অনেক ধন্যবাদ।
জি জি, অসংখ্য ধন্যবাদ আরিফা রহমান। আপনি শুনলেন ব্রিগেডিয়ার ডক্টর শাকাত হোসেন কথা বললেন এবং নির্বাচনের তারিখ নিয়ে একটু তিনি নিজেও
তার মতামত দিয়েছেন আর কি, ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এবং এছাড়াও নির্বাচনের তারিখ ছাড়াও নির্বাচনী অভিযান যেভাবে শুরু হয়েছে,
ইতিমধ্যে ডক্টর নুরুন নবীও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে।
ডক্টর নুরুন নবী, আপনাকে ধন্যবাদ, আপনি যোগ দিচ্ছেন আমাদের সাথে।
তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের ভেতরে যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ আসছে মনোনয়ন পত্র কিনছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটো মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলীয় সাধারণ সম্পাদক, এটাও আমরা জেনেছি ইতিমধ্যে। তো আপনার কেমন মনে হচ্ছে পরিবেশ?
আমার তো ভীষণ উৎসব মুখর মনে হচ্ছে, কেননা গত 5 বছরে আওয়ামী লীগের সরকারের যে অর্জন, যার ফলে জনগণের বিশেষ করে আওয়ামী সমর্থকদের ভেতরে উৎসাহ উদ্দীপনা এবং আস্থার জায়গাটা অনেক বেড়েছে, অনেক কনফিডেন্ট তারা যে তারা যদি আবার পুনর্নির্বাচন হয় তাহলে তারা জয়লাভ করবে, কেননা তারা যেহেতু জনগণের সঙ্গে সঙ্গেই ছিলেন এবং তাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে একটা অনেক বড় ভূমিকা পালন করেছে, যেটা বিগত বছরগুলোতে কিন্তু বিগত যে সরকারগুলো ছিলেন তাদের সময় দেখা যায়নি। মানে এত দ্রুত গতিতে বাংলাদেশের অর্থনীতির চাঙ্গা সামনের দিকে এগিয়ে গেছে, যার ফলে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় আমার মনে হচ্ছে যে পুরনো নির্বাচনগুলোর তুলনায় এবার নির্বাচনে অনেক বেশি। ওই যেটা বললাম, আস্থার জায়গা থেকে মানুষের ভেতরে সবাই প্রার্থী হতে চাচ্ছেন, এরকম একটা ভাব। আমার বাসা ওখানে ধানমন্ডি তিনের এতে পার্টির অফিস থেকে মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে এবং রীতিমতন একটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না একটা হুলস্থুল অবস্থা।
কিন্তু নির্বাচনকে ঘিরে এটা তো অনেক মানে অনেকটা, যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই নির্বাচনের তারিখ ঘোষণায় সবচেয়ে বেশি খুশি, বিরোধী দলের প্রতিক্রিয়া ভালো না, তারা চুপচাপ আছে এবং তারা আমার মনে হয় যে আন্দোলনের এই রাজশাহীতে যে কিছুক্ষণ আগে আমাদের
সমাবেশের খবর শুনলাম সেখান থেকে
ঘোষণা এসছে যে তারা হয়তো বা আন্দোলন চালিয়ে যাবে, তো এর প্রেক্ষিতে আপনার ভবিষ্যৎ অবস্থা কি আরো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা
আছে, কোনো রকমের পরিবর্তন হবে যেটা নেতিবাচক হতে পারে?
হ্যাঁ,
আমি আসলে নিজে একটা বিষয় একটু কনফিউজ। কিছুদিন আগে দু বছর আগে কিন্তু তারা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তারা সরব ছিলেন, তারা নির্বাচন চান, নির্বাচন দ্রুত যত দ্রুত হবে তত তারা অংশগ্রহণ করতে পারবেন, এমন একটা অবস্থান তাদের ভিতরে আমি দেখেছি। আমি যখন টকশোতেও যেতাম আমার প্রতিপক্ষ যারা থাকতেন একই ধরনের কথা বলতেন, অথচ এখন নির্বাচনের তারিখ যখন ঘোষণা করা হলো তখন তারা নির্বাচন যাবেন না কি যাবেন এরকম একটা অবস্থা, তারা আন্দোলনের ডাক দিচ্ছেন। আমি ব্যাপারটা ঠিক স্পষ্ট না, আমার
আসলে নির্বাচনে যাবেন নির্বাচনে যেতে চান কিন্তু তাদের মধ্যে কিছু শর্ত আছে, কিছু দাবি আছে,
সেটাই
মূল কথা। হ্যাঁ, সেটা
এবং যেটা তাদের কথা হয়েছে সাতটি শর্ত ছিল, তার মধ্যে কিছু শর্ত আছে যেমন যেটা এটা তো কোনো সরকারের পক্ষ থেকে আসলে সলভ করা সম্ভব না, যেমন এটা কোর্ট ছাড়া আইনি যে প্রক্রিয়া সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা এটা কি সরকারের দ্বারা সম্ভব নাকি, এটা তো একেবারেই আইনি একটা।
হ্যাঁ, সেটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এটা আইনগত ব্যবস্থা।
সংলাপে তাদের একটা তারা কথা বলেছিলেন যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে আমি পদত্যাগ করবো, বলেন আপনাদের সেই নিরপেক্ষ সরকারের প্রধান কে হবেন যিনি নিরপেক্ষ হবেন, কেউ কোনো জবাব দিতে পারেননি। আমার কাছে মনে হচ্ছে তারা আসলে তাদের ঘরটা গোছাতে পারেননি গত পাঁচ বছরে, এবং এই আগোছলো ঘরে তারা কেমন করে নির্বাচন করবেন এই অনুভূতি থেকে মনে হয় তারা নির্বাচনটাকে সেই 2014 সালে যেরকম অগ্নিসন্ত্রাস করে একটা মানে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন দেশ, সেরকম দিকেও যদি তারা পুনর্বার যাওয়ার চিন্তা করেন আমি আসলে অবাক হব না।
যাই হোক, সেটা তো এখন দেখার বিষয় এবং আমার মনে হয় বাংলাদেশের আপামর জনগণও সেটা চান না যে সেই ধরনের কোনো হিংসাত্মক পরিস্থিতির আবার উদ্ভব হোক। যাই হোক, আমরা সেলিম কি বলছিলেন,
আমরা একটু ডক্টর নূরুন্নবীর প্রতিক্রিয়া শুনতে চাচ্ছি। আপনি তো যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদ, আমি বলবো আপনি নিউজার্সি প্লেন্সবোরো কাউন্সিলের একজন কাউন্সিলম্যান, আপনার প্রতিক্রিয়া কি এই বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণার পর এবং পরিবেশ?
ধন্যবাদ। যদিও আমি বিদেশে থাকি, আমেরিকায় থাকি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ঘটনায় আমি খুব নিবিড়ভাবে লক্ষ্য করি এবং আমার সাথে অন্তত আমার এলাকার লোকজনের সাথে অলমোস্ট ডেইলি বেসিসে কথা হয়। বাংলাদেশে একটি সুন্দর ভবিষ্যতের পথে যাচ্ছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার দৃষ্টিতে বিরোধী দলের সাথে যেভাবে সমঝোতার চেষ্টা করছেন, ভালোবাসা বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার মনে হয় বিরোধী দলের সেটা রেসিপ্রোকেট করা উচিত। কারণ বাংলাদেশের আমরা যেটা সোনার বাংলা বলি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমরা বলতাম বঙ্গবন্ধু সোনার বাংলা, সেটা প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্র দরকার এবং গণতন্ত্রে বিরোধী দল সরকারি দলের পার্টিসিপেশন ছাড়া গণতন্ত্র হয় না এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেই চেষ্টাই করছেন। আলোচনার ডিটেইল আমরা জেনেছি আমার আগেও যে বক্তা তিনিও কিছু কিছু মন্তব্য করলেন, তো এখান থেকে প্রতীয়মান হয় যে সত্যিকারেই সরকারি দল তথা প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, যে উনি যাচ্ছেন সবার পার্টিসিপেশনে একটু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। তো সেখানে বিরোধী দলের যে দাবিগুলো কতগুলো অসাংবিধানিক, কিছু কিছু মানে অবান্তর আর কিছু ব্যক্তিগত, যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ওখানে গিয়ে ওনার নির্বাচনের কথা না বলে নিজের সমস্যার কথা বলেছেন, ডক্টর ব্যারিস্টার মওদুদ তার নিজের সমস্যার কথা বলেছেন, আর তাছাড়া বিএনপি ছাড়া আর যারা আছে এরা অধিকাংশই ব্যক্তি কেন্দ্রিক, তাদের হয়তো একটা মিটিং করার কোনো ক্ষমতা নেই, একদম তারা বিএনপির কাঁধে বসে জনসভায় কঠোর ভাষায় বিএনপি যা না বলছে এই সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব কঠোর ভাষায় সরকারের বিরুদ্ধে কথা বলে একটা হোস্টাইল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমি আশাবাদী লোক, শেখ হাসিনা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি দেশে গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা তার কালমিনেশন, তার ইচ্ছা সত্যিকারে যে সবাইকে নিয়ে একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন করা দরকার। আর আমার আগের মাননীয় বক্তা যে মন্তব্য করেছেন যে বিএনপি হয়তো আবার সেই 2014-এর ভাবে আন্দোলন করে জ্বালাও পোড়াও করে হয়তো চেষ্টা করতে পারে, সেই সেই তাল বানাই করছে, কিন্তু এটা আত্মঘাতী হবে বিএনপির জন্য, কারণ গণতন্ত্র এবং সন্ত্রাস দুটো একসাথে যায় না, সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে অন্যান্য জায়গায়ও। কাজেই আমি আশাবাদী লোক, আমি আশা করব যে আমরা মুক্তিযোদ্ধারা এবং দেশের যে 30 লক্ষ মা বোন মুক্তিযুদ্ধের সময় ত্যাগ স্বীকার করেছিলেন, কোটি কোটি মানুষ ত্যাগ স্বীকার করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দিন এসে গেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমার উদার আহ্বান থাকবে বিরোধী দলের প্রতি, আপনার বিশেষ করে বিএনপির প্রতি, আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনাদের জনসমর্থন থাকলে অবশ্যই আপনারা নির্বাচিত হবেন, সরকারেও যেতে পারেন, কিন্তু নির্বাচনের আগে এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন যেটা ক্রস রোড বাংলাদেশ হিস্ট্রি, এইটাকে যদি বানচালের চেষ্টা করা হয় তাহলে বিরোধী দলের জন্য এটা আত্মঘাতী হবে।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন, আমরা তার বক্তব্য,
হ্যাঁ শ্রোতার বক্তব্য অবশ্যই শুনে নেওয়া যাবে।
মাসুম বিল্লাহ আছেন, হ্যালো
হ্যালো হ্যালো মাসুম বিল্লাহ কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ, আপনি কিছু বলছিলেন?
হ্যাঁ আমি বলতেছি যে আগের তুলনায় বর্তমান যে নির্বাচন,
মাসুম বিল্লাহ আপনি কোথা থেকে বলছেন প্রথমে বলুন কোথা থেকে? হ্যালো মাসুম, আপনি কোথা থেকে বলছেন?
আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ মাহদেব গাজীপুর থেকে, আপনাদের ভয়েস অফ আমেরিকা স্টুডিওতে আজকে আলোচনা খুব সুন্দর যোগ দিলাম।
বলুন।
বিষয়টা হলো যে আগের তুলনায় বর্তমানে যে নির্বাচনের যে ধুমধাম বা যে জোরালো প্রচারণা, এটা আসলে আমার কাছে ওইরকম জাঁকজমক মনে হচ্ছে না। এখন গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, এরপর এখন দেখছি যে আওয়ামী লীগের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি, কে কখন কোথায় কোন এলাকায় তারা এই নমিনেশন নেবে এবং কারা এটা নির্বাচনে যাবে, এইসব নিয়ে এখন উৎসব। কিন্তু ভোটের উৎসবটা আমরা ওইভাবে লক্ষ্য করতেছি না, আমাদের এই গ্রামে বা শহরে আশেপাশে কোথাও এরকম প্রভাব পড়েনি। দেয়ালে কিছু পোস্টার লাগানো আছে, একাধিক প্রার্থী তারা নৌকার প্রতীক লাগিয়ে তারা বলতেছে নৌকায় ভোট চাই, একই আসনে দেখা যায় 5 জন 7 জন 10 জন করে তারা নির্বাচনী পোস্টার লিফলেট বিতরণ করছেন, দেয়ালে লাগাচ্ছেন। আসলে প্রকৃতপক্ষে এখানে ভোটের কোনো আপনার যে উৎসব আনন্দ ওটা কোনটাই দেখতেছে না। এই বিষয়টা আসলে যে একটু খোলা মেলা আলোচনা করা হতো এই বিষয়টা আমরা উপকৃত হতাম।
আমি যাব ডক্টর সাকাওয়াত হোসেনের কাছে। হ্যাঁ এক মিনিট আরিফা, আমি হ্যালো ডক্টর সাকাওয়াত হোসেন আপনি আছেন?
জি জি।
মাসুম বিল্লাহ যে প্রশ্নটি করলেন যে এই একতরফা উৎসব মুখর হয়ে উঠছে, মানে বিরোধী দলগুলোর মধ্যে এখনো কোনো সাড়া পড়েনি, তো এই পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে বলেছেন আর কি।
আমার মনে হয় আপনার যিনি প্রশ্নকর্তা বা কমেন্টস করেছেন, তিনি তো যেখান থেকে করেছেন সেটা
গাজীপুর থেকে করছিলেন। হ্যাঁ
বাইরে গাজীপুরে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে। আর বিষয়টা এরকম, ফরচুনেটলি আর আনফরচুনেটলি বাংলাদেশ এখন পলিটিক্যালি দুই ভাগে ভাগ হয়ে আছে। আওয়ামী লীগের সমর্থক প্রচুর, বিএনপির সমর্থক কম নয়, এবং সেটাকে আপনি যেই টার্মিনোলজি ব্যবহার করেন না কেন। আমার আমার যে স্টাডি, সেই স্টাডিটা হচ্ছে ফিক্সড যে সমর্থক হার্ডলি ভ্যারি। আওয়ামী লীগের ডাই হার্ড আওয়ামী লীগ সমর্থক আছে, দে আর সামথিং লাইক 34-36%, বিএনপির তেমনি 32-33%। এই দুইটি দলের ভেতরে আপনার বেশিরভাগ ভোটার বিভাজিত। কাজী উনি যে অবজারভেশনটা দিয়েছেন, যেহেতু সরকারি দল নির্বাচন নিয়ে অনেক দিন থেকে কাজ করছে, এবং তৃণমূল লেভেলে এক একটি কনস্টিটিউয়েন্সিতে 7-8-10 করে মনোনয়ন প্রার্থী তারা বছর ধরে ঘুরে পোস্টারিং লিফলেটিং কথাবার্তা বলে আসবেন, কাজে তাদের ভিতরে এটা ডেফিনেটলি একটা উৎসাহ ডেফিনেটলি আছে। কিন্তু যেহেতু একটা বড় পোর্শন বা বড় দল এখন পর্যন্ত অ্যাক্টিভ নয়, সেই কারণে আপনি ওই ধরনের উৎসব বা আমরা যেটা মনে করি যে উৎসাহ সেটা এখনো সঞ্চালিত হয়নি। আরেকটি জিনিস হচ্ছে, উইচ ইজ নট অনলি এম্পিরিক্যালি কারেক্ট ফ্যাক্ট, গত যে কতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মানুষের মনের ভিতরে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে ভোট নিয়ে, এবং যেটা ইউনিভার্সাল স্টাডি বলে কন্টিনিউসলি যদি এরকম কিছু বছর হয় তখন অনেক মানুষ এই ভোট সম্বন্ধে উৎসাহ হারিয়ে ফেলে, বিকজ সে নিজে ভোট দিতে পারেনি বা তার পরিবার ভোট দিতে পারেনি। এটা এই এই কারণে এই পিক আপটা হবে যখন আপনার অপোজিশন ফিল্ডে আসবে তখন।
জি জি জি, সেই সেই অপেক্ষাতে আমরা থেকে আপার আরো একজন লাইনে আছেন আমাদের সঙ্গে, এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন না গিয়াস আহমেদ, আন্দালিবের লাইন পাওয়া যাচ্ছে না। গিয়াস আহমেদ যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি, তার বক্তব্য আমরা শুনবো। তার আগে একজন শ্রোতা আছেন, তার কথা শুনি। হ্যালো, বাসার সুমন। হ্যালো,
হ্যাঁ আসসালামু আলাইকুম।
জি বলেন। হ্যাঁ আমরা সুমন বলছেন
আপনি? জি
জি
হ্যাঁ বলেন।
কোত্থেকে বলছেন এবং কি বলতে চান,
আপনার বক্তব্য কি বলুন?
আমি ঢাকা থেকে বলছি, আমি সামগ্রিকভাবে 2 মিনিট বলি, বলে শেষ করে দিই। আসলে যে একজন বলছিল যে ভোট উৎসব একা শুধু আওয়ামী লীগ করছে, কথাটা আসলে সঠিক না। কারণ হচ্ছে বিএনপি যদি সাংগঠনিকভাবে চিন্তায় থাকে তাহলে এই দুর্বলতাটা কিন্তু বিএনপি, এই দায়ভার কিন্তু আওয়ামী লীগের না।
না
তারা ঐক্যফ্রন্ট নিয়ে ব্যস্ত আছে, নির্বাচন নিয়ে কতটুকু তারা সংগঠিত, বা আসলে আমার মনে হয় কি যে তারা খুব ডাইলেমে আছে, উভয় সংকটে আছে যে তারা নির্বাচনে আসবে কি আসবে না, এই ডিসিশনটাই তারা এখনো নিতে পারে নাই। তবে হয়তো পর্দার অন্তরালে তারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে আসার জন্য, কারণ নির্বাচনে না আসলে তো তাদেরই লস, কারণ 2014 ভুলটা আমার মনে হয় না যে এবার আবার করবে। কারণ নির্বাচন কমিশনের আরপিওতে দুইবার যদি কোনো পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, এই জিনিসটা কিন্তু বিএনপির মাথায় আছে।
আপনি যেমন বলছেন, সুতরাং আমার মনে হয় যে বিএনপি যারা অভিজ্ঞ নেতা নেত্রী আছেন তারাও সেটা উপলব্ধি করছেন, কারণ এই কথাটা তো যদি আইনগত হয় তাহলে দলের নেতা নেত্রী,
হ্যাঁ একটা দলের অবশ্যই নির্বাচনে আসা উচিত, এবং সরকারে সবসময় সরকারে থাকা যায় না, বিরোধী দলে থাকলেও এক সময় সে সরকারে আসতে পারে, কিন্তু বিএনপি 2014 নির্বাচনে না এসে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল।
আচ্ছা আমরা কি এখন একটু গিয়াস আহমেদের বক্তব্য শুনতে পারি?
হ্যালো হ্যালো, গিয়াস আহমেদ কি লাইনে আছেন?
বলেন আছি।
হ্যাঁ হ্যাঁ গিয়াস,
আপনার কি বক্তব্য এই নির্বাচনে?
গিয়াস আহমেদ নিউ ইয়র্ক থেকে বলছে তো?
জি জি।
আচ্ছা
না, আমার বক্তব্য হলো যে আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় প্রত্যেকটি নেতাই বলে আসছেন কয়েকদিন যাবত যে আওয়ামী লীগ যদি এবার নির্বাচনে হারে তাহলে 500,000 আওয়ামী লীগ মারা যাবে, তাদের দেশে থাকা সম্ভব হবে না, তারপরে তারা বাংলাদেশের রোহিঙ্গা হয়ে যাবে, উপলব্ধি করে, কারণ তারা যে অপকর্ম করেছে, গণতন্ত্র হত্যা করেছে, সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করেছে এবং নব্য মার্শাল কায়েম করেছে সেটা তারা জানে, এবং জানে বলেই সমস্যাটা হয়েছে, এবং সেই কারণেই তারা আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন আর তার নিচ্ছে না, এবং জাস্টিসদের একটা এবং জাজমেন্ট ছিল যে করা যেতে পারে সেটাও তারা মানছে না। তারা বাংলাদেশের বাংলাদেশ তাদের যে নীল নকশা, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য তারা প্রধান বিচারপতিকেও দিশারা করেছে এবং তারা আপনার অন্যান্য বিচারপতিকেও মানে গান থেকে তারা রায় দিচ্ছে।
এই 23 ডিসেম্বরের তফসিল সম্পর্কে আপনার বক্তব্য
মামলাতে শুনেন, সেই মামলা তারা আদালতে হাজির হয়নি, এবং যে মামলা আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সেটা কোনো দুদিকের মামলা হতে পারে না, সেটি একটি সমাজ কল্যাণমূলক একটি মামলা, যেটা নাকি বিদেশ থেকে টাকা আসছে, টাকাটা রয়ে গেছে, টাকাটা ঠিক মতো হয়তো প্রপারলি সেটা আপনার ডিস্ট্রিবিউশন হয় নাই, টাকা কিন্তু চুরি হয়নি, ওটা টাকাটা হয়েছে সেটা কোনো ক্রিমিনাল তাকে জামিন দেওয়া হচ্ছে না, আর সেই ক্ষেত্রে মামলা তাকে তার নিজস্ব বলে সরকারের আপনার পাওয়ারে সেটা উঠে করেছে। তো এগুলি তো বোঝা যায় যে যেখানে শেখ হাসিনা মনে করেন বা খোকার মতো আমাদের স্বাধীন খোকার মতো মানুষের কাছে হেরে যায়, তো ওই মেজর মান্নানের কাছে হেরে যায়, সে তো ভয় পায় নির্বাচন করতে, এবং সেই ভয় পাওয়াটাই হলো আমাদের জন্য বাংলাদেশের কাল হয়েছে, আজ গণতন্ত্র ভুলুণ্ঠিত, মানবতা আজকের মানে ধ্বংস হয়ে গেছে।
গিয়াস আহমেদ, এই 23 ডিসেম্বরের নির্বাচনের তফসিল সম্পর্কে আপনার বক্তব্য কি? বিএনপি কি যাবে নির্বাচনে?
মানে সেখানে ঐক্যফ্রন্ট যুক্তফ্রন্ট সবাই বলেছে যে এটা আলোচনা করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার মানে নির্বাচন করার প্রক্রিয়া করতে হবে, কারণ আপনার বিগত যে নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন কারচুপি হয়েছে, আপনার আপনার পত্রপত্রিকে দেখেছেন কিভাবে সিল মারা হয়েছে পুলিশের বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে, তো এগুলি তো পত্রপত্রিকে আসছে, এবং আপনার সেই কারণে একটা আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য আপনার সাংবিধানিক ভাবে আলোচনা করা যায় সেইটা এই আলোচনা চলছে। অন্যদিকে তারা তফসিল দিয়ে দিচ্ছে, কারণ তারা নীল নকশা নির্বাচন করতে চায়, কারণ তাদের যেভাবে হোক তারা নির্বাচনে আসতে চায়, এটা হলো সমস্যা।
যাই হোক, এখন আরিফুর রহমান রুমার কাছে আমরা শুনে নিই, উনি অনেকের বক্তব্যই শুনলেন। আরিফুর রহমান রুমা, আপনার বক্তব্য।
আমি দুঃখিত, আমি মাঝে বোধহয় কিছুক্ষণ আমি ডিসকানেক্টেড ছিলাম, কিন্তু সর্বশেষ যে কথাগুলো আমি শুনলাম, আমি জানি না উনি কে।
সর্বশেষ কথা বলছিলেন গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি সহসভাপতি। এখন কমিটি নেই সাবেক।
হ্যাঁ বলুন।
যখন নির্বাচনের শুরুর দিকে 10-11 বাজে তখন বলতেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, একদম খুব হতাশ কণ্ঠে তারা প্রেস ব্রিফিং করতেন, এবং দেখা যাচ্ছে বিকেলে যখন নির্বাচন জয়লাভ করেছেন তখন বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে না।
পত্রপত্রিকায় কিন্তু দেখা যাচ্ছে কিভাবে সিল মারা হচ্ছে, এটা তো আজকাল ডিজিটাল যুগে তো দেখা যায় আপনার কিভাবে সিল মারা হয়, কিভাবে পুলিশ দিয়ে
ভেঙে দেওয়া হচ্ছে। আসলে আমরা শুনি
আমরা একজনের বক্তব্য শুনি, তারপরে তর্কের মধ্যে লাগিয়ে আমরা একটুখানি স্থির হয়ে শুনি। হ্যাঁ আরিফুর রহমান, আপনি বলুন।
বিএনপি তো আসলে খুনের বাইরে আর কোনো কিছু বিশ্বাস করে না, অদ্ভুত একটা রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে 21 আগস্ট বিরোধী দলের ব্যক্তিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মেরে ফেলবার চেষ্টা
করেছে।
না সেটা প্রমাণ হয়েছে, আমি যদি বিচারের রায় হয়েছে, আপনি আদালতের বিচারের রায় অস্বীকার করতে যাচ্ছেন। শুধু তাই না, এই গত যে নির্বাচন, গত নির্বাচনে যখন তারা অংশগ্রহণ করলেন না, তাদের যেহেতু নির্বাচন নিয়ে দ্বিধা ছিল, ভয় ছিল, তখন নির্বাচনটাকে প্রতিহত করবার জন্য পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছেন, এবং এখনো তারা এর বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। আমরা বোধহয় মাগুরা নির্বাচনের কথা ভুলে যাইনি, 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা কিন্তু আমরা ভুলিনি। এর বাইরে ওনাদের অধীনে যা হয়েছে, যে রাজনৈতিক দলের জন্ম হচ্ছে ক্যান্টনমেন্টে, তাদের মুখে এই ধরনের গণতন্ত্রের কথার কতটা শোভন, এটা আমি যারা শুনছেন ছোট দর্শক তাদের উপরে ছেড়ে দিলাম।
আমাদের যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন এই অনুষ্ঠান, তারা অনেক প্রশ্ন করেছেন। একজন বলেছে শঙ্কর হালদার, বিএনপি কি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছে? সোহেলুজ্জামান লিখেছেন, শাখাওয়াত হোসেন হ্যাজ গিভেন দ্য রিয়েল টাচ। তারপরে একজন লিখেছেন মাসুদ শাখাওয়াত, মিস্টার নুরুন নবী বিএনপি ভোট দিতে কি পারবে? তাদের জন্য প্রকাশ্যে আসলে পুলিশ এবং দলীয় লোক দিয়ে হয়রানির শিকার হতে হয়, এরকম অনেকেই প্রশ্ন করেছেন। তো যেহেতু ডক্টর নুরুন্নবীর কাছে সরাসরি করেছেন, আপনি যদি এই
যে সুষ্ঠু নির্বাচন হয়, পরিবেশটা সুষ্ঠু নির্বাচনের অনুকূল হবে কি না, ডক্টর নুরুন্নবী আপনি প্রবাসে থেকে কি মনে করছেন?
ডক্টর কামাল হোসেন নেতৃত্বে যে বৈঠক হয়েছে খুবই সৌহার্দ্যপূর্ণ আন্তরিকভাবে হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন কোনো কারণ ছাড়া কোনো বিরোধী দলের রাজনৈতিককে হয়রানি করা হবে না। বিএনপির সাধারণ সম্পাদক একটা লিস্ট দিয়েছেন যাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে। বিএনপি কে আশ্বাস দেওয়া হয়েছে, বিরোধী দলকে আশ্বাস দেওয়া হয়েছে যে এগুলো আর হবে না। এবং তারা যে তিনটি বড় বড় মিটিং করলেন সিলেটে, ঢাকাতে এবং রাজশাহীতে, সেগুলো শান্তিপূর্ণভাবে হয়েছে, সরকার প্রশাসন সহযোগিতা করেছে। এখান থেকে প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রী যা বলছেন সেটা তিনি মিন করেন এবং সেটা তিনি কার্যকর করতে যাচ্ছেন। আমার ধারণা বিএনপি যদি নির্বাচনে আসে তারা দলের জন্য ভালো করবে। এবং আমার এখন মনে হচ্ছে যে বিএনপি মিসগাইডেড বাই ফিউ ইন্ডিভিজুয়াল, যাদের কথা আমি আগেও বলেছি, যারা জনসভায় বিএনপি চেয়েও এই ইন্ডিভিজুয়াল যাদের কোনো সমর্থন নাই, পার্টি নাই, একজনের তো নিবন্ধনই নাই, সেও প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বক্তৃতা দেয়। তো এই সমস্ত এরা হয়তো এই বিএনপি আওয়ামী লীগ বা সরকার বিরোধী দল যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে যাচ্ছেন সেগুলিকে ইন্ধন যোগাচ্ছেন যাতে নির্বাচনটা না হয়। কারণ এই সমস্ত ব্যক্তি, ক্ষুদ্র দল এবং ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় হলো ষড়যন্ত্রের মাধ্যমে। যদি নির্বাচন না হয়, যদি সহিংস কোনো ঘটনা ঘটে, হয়তো তাদের সবারই যেতে পারে এই আশা। তো আমি আগে বলেছি, এখনো বলবো, আমার শেষ কথা, বিএনপি তার নিজের স্বার্থে এই নির্বাচনে আসা উচিত এবং তাদের দলের জন্য, দেশের জন্য।
আমরা ধন্যবাদ
শাখা হোসেনের কাছে যাওয়ার আগে আরেকজন শ্রোতার লাইন নেই, আমাদের তিন চার মিনিট সময় আছে।
ঠিক আছে,
হ্যালো। আমি এইখানকার মূলধারার রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিয়েছি, কিন্তু উনি নিজেই বলেছেন
যুক্তরাষ্ট্রের মূল রাজনীতিতে আছেন এবং সেটা একটি উল্লেখযোগ্য। হ্যাঁ, তাহলে আপনি বলুন, বলুন আপনার পরিচয়টা আমরা তুলে ধরি, কিন্তু বক্তব্য আমাদের বাংলাদেশ নিয়ে হচ্ছিল এবং যারা
প্রবাসী,
দুটি পরিচয় দিচ্ছি আপনাদের। শুনুন, আমরা দুটি পরিচয় তুলে ধরি, কিন্তু আপনারা প্রবাসী যারা আছেন, বাংলাদেশি আমেরিকান, তারা এই দেশের মূল স্রোতে আছেন এবং দেশের কথাও চিন্তা করেন, সেই ভেবেই আমরা আজকের আলোচনায় আপনাদের নিয়েছি। ধন্যবাদ।
হ্যাঁ,
না জানেন, আসলে আমরা তো আপনাদের সাথে কথা বলি, সুতরাং আমাদের শ্রোতারা অনেকেই আপনাদের সাথে পরিচিত। আমাদের সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, হ্যালো,
জি নিমাই রায় বলুন।
জি, আমি নিমাই রায়, বাংলাদেশের পঞ্চগড় থেকে বলতেছি। আলোচক মেনন্দর সকলকে আমার আদাব। আমার প্রশ্ন হচ্ছে যে যদি বিরোধী দল ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ না করে থাকে, তাহলে কি নির্বাচন হবে নাকি হবে না?
জি, অসংখ্য ধন্যবাদ। ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের কাছে আমরা শেষ মিনিটের বক্তব্য শুনতে চাই। এই নিমাই রায়ের প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন সিদ্ধার্থ ভট্টাচার্য করেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে জাতীয় পার্টি, জামাত, কমিউনিস্ট পার্টি সহ ছোট দলগুলোর অবস্থা কেমন, তার বিশ্লেষণ শুনতে চান। মানে ছোট দলগুলোর অবস্থা কি এই নির্বাচন উপলক্ষে?
কারণ একটা সরকার যদি থাকতে হয় বা পরিবর্তন করতে হয়, তাহলে গণতান্ত্রিক পরিবেশে আপনাকে একটা নির্বাচন করতে হবে। দেয়ার নো আদার ওয়ে যে এই গভর্নমেন্ট ক্যান কন্টিনিউ। এই সরকার যদি নির্বাচন কোনো কারণে না করে, কন্টিনিউ করে, দ্যাট গভর্নমেন্ট নিজ লুজ দি লিগ্যালিটি অ্যাজ পার দি কনস্টিটিউশন। কাজেই নির্বাচন তো হবে, এখন নির্বাচন কোয়ালিটি কি হবে সেটা হলো পরের কথা। যিনি প্রশ্ন করেছেন ওনার উত্তরটা হচ্ছে এই যে নির্বাচন তো হবে এবং নির্বাচন তারিখ কোন ঘোষণা করা হয়েছে ইলেকশন হবে যেহেতু আনফর্চুনেটলি আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই সিস্টেমে নির্বাচন করি কাজে দশ জনও যদি ভোট দেয় সেটাই ইলেকশন হয়েছে বলে গণ্য করা হবে না সেকেন্ড কোয়েশ্চেন আবার দি স্মলার পার্টি লেটার পার্টি স্মল বলবো না আমি লেটার পার্টি দেখুন এখানে যতগুলো পার্টি আছে বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ এই দুটি দলই আছে যারা 300 আসনে আপনার প্রার্থী দিতে পারে বাকি যারা আছে তার মধ্যে আছে জাতীয় পার্টি যাদের মোটামুটি অ্যাভারেজ ভোট হচ্ছে আবার 7% তারা 300 আসনে প্রতিযোগিতা করার মতো এই অবস্থায় তাদের ক্ষমতা নেই হার্ডলি দেখুন প্রবলি 5, 50 or 60 আমি কনটেস্টেড ক্যান্ডিডেটের কথা বলছি কোয়ালিটি ক্যান্ডিডেটের কথা বলছি শুধু নাম্বার পুরা করার জন্য আর বাকি কি আছে আপনি দাবার তো এবার এবার ছ নামে আসতে পারছে না কিন্তু পিক টাইমে তাদের ভোট ছিল
হ্যাঁ আমাদের শেষ করতে হবে
এখন কতটুকু আছে আমি জানি না রেস্ট অফ দি পার্টি যেগুলো আছে যেগুলো স্ট্যাটিস্টিক্স বলে মোস্ট অফ দ্যাম ইভেন ডু নট হ্যাভ 1% ভোট লেস দ্যান 1
ধন্যবাদ ব্রিগেডিয়ার সাখাওয়াত জি জি আমাদের হাতে একেবারেই সময় নেই ডক্টর নুরুন নবী ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আরিফা রহমান রুমা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আজকে
সবাইকে ধন্যবাদ
আপনাদেরকে অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আলাপনের আলোচনা আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না
এবং বুঝতেই পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রথম মহাযুদ্ধ সমাপ্তির 100 বছর পূর্তির আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের কয়েক ডজন নেতা আর্মিস্টেজ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক কটি মিত্রদেশের টানটান সম্পর্কের মুখেই তিনি এই সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রবিবার আর্মিস্টেজ অনুষ্ঠানের আগে এ সপ্তাহে ফ্রান্সের পূর্ব এবং উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করেন ওই সময় তিনি সতর্ক করে বলেন ইউরোপের ওপরে যে হুমকি রয়েছে তাতে করে এই মহাদেশের নিজস্ব একটি সেনাবাহিনী অবশ্যই গড়ে তুলতে হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতের এক বিচারক $800 কোটি কি স্টোন এক্সেল পাইপলাইনের কাজ থামানোর অথবা আপাতত বন্ধ করার নির্দেশ দিয়েছেন আমেরিকার ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মরিস বলেন এই প্রকল্পের কারণে পরিবেশের ওপরে সম্ভাব্য কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ থেকে সামনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন নেতারা তাদের 7 দফার মূল দফা হচ্ছে এখন বেগম খালেদা জিয়ার মুক্তি অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুক্রবার এক ব্যক্তি ছুরি চালিয়ে আক্রমণ করলে একজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের ওই আক্রমণের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র থাকতে পারে কর্তৃপক্ষ জানিয়েছেন সন্ত্রাস বিরোধী কমান্ড ঘটনাটির তদন্ত শুরু করেছে ফিলিপিন্সের একটি আদালত শুক্রবার সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক দাবাগ্নি ছড়িয়ে পড়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেখানে অনেক কিছু পুড়ে ভস্মীভূত হয়েছে দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন প্যারাডিস শহরটি একেবারেই ধ্বংস হয়ে গেছে
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান কিছুক্ষণ পরে আমরা ফেসবুক লাইভে আসব আরেকটি আলোচনা অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ প্রকৌশলী ছিলেন জর্ডিক ভয়েচেক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ ভালো থাকবেন শুভরাত্রি This program has come to you from the Voice of America, Washington.